এটা কেমন মিনাল আকওয়াল, সেটা উক্তিমূলক হতে পারে। ওয়াল আমাল, আমল আফআল, যেটা কর্মকাণ্ড ক্রিয়াকলাপ, উক্তিমূলক বলতে নামাজ, নামাজের দোয়া জিকির, তারপরে তেলাওয়াত, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা, সৎ কাজের থেকে বাধা দেওয়া, এরকম উক্তিমূলক। আর কর্মমূলক বলতে নামাজ আদায় করা, এটা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, যাকাত দেওয়া, এগুলো কর্মমূলক। তারপরে প্রকাশ্য অপ্রকাশ্য, প্রকাশ্য যেমন আল্লাহর ভয়, প্রকাশ ইখলাস, অপ্রকাশ্য যেমন তারপরে আল্লাহর উপর ভরসা, ইখলাস, তাকওয়া, এগুলা অপ্রকাশ্য, দেখা যায় না এগুলা। আর প্রকাশ্য নামাজ আদায়, এগুলা এগুলো হচ্ছে ইবাদত। এক কথায় যদি বলা যায় যে আল্লাহ যা পছন্দ করেন তা প্রকাশ্যে অপ্রকাশ্যে মুখের দ্বারা কাজের দ্বারা পালন করাই হচ্ছে ইবাদত। শুধু নামাজ ইবাদত নয়, যাকাত রোজা হজি ইবাদত নয়, আমার দোয়া জিকির, আমার আহ্বান, আমার প্রার্থনা, আমার জবাই, আমার আশা ভরসা আকাঙ্ক্ষা প্রবণতা মানত করা, সব এবাদতের অন্তর্ভুক্ত। কারণ এগুলো সবকিছু আল্লাহ চান যে তার জন্যই বাস্তবায়ন হোক, তার সাথে অন্য কেউ শরীক না হোক। এগুলো আল্লাহ চান, এগুলো আল্লাহ পছন্দ করেন, এগুলো আল্লাহ নির্দেশ করেন। কারণ আল্লাহ কোরআনে পাকে বহু জায়গায় বলেছেন তাকে ডাকতে, তার কাছে চাইতে, তার উপর ভরসা করতে, তার কাছে আশা করতে, তার জন্য জবাই করতে, তাকে মহব্বত করতে, তাকে ভয় করতে। আল্লাহ বহু জায়গায় বলেছেন, যেটা আল্লাহ বলেছেন তার জন্য পালন করা করার বিষয়ে, এবং তিনি পছন্দ করেন, ভালোবাসেন, আর সেগুলাই পালন করা হচ্ছে ইবাদত, বাস্তবায়ন করাটা ইবাদত। এগুলোর মধ্যে অন্য কাউকে অংশীদার করাটাই হচ্ছে শিরিক। তো আমরা নামাজ যাকাত রোজা হজ করব, কিন্তু ডাকবো অন্যকে, প্রার্থনা করব অন্যর কাছে, অলির কাছে, দরগায় গিয়ে, এমনকি নবীর কাছে, কোন নবীর কাছেও যাওয়া যাবে না, কারো কাছে যাওয়া যাবে না। এটা কাজেই সেটা আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে যে এসব কোনো কিছুই আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিবেদন করা যাবে না। অতএব আমার ইবাদত, আমার ইবাদত, তোমার রোজা রাখা ইবাদত, তোমার হজ করা ইবাদত, জবাই করাটা ইবাদত, আমার আহ্বান করা, সাহায্য চাওয়া, আশা করা, ভরসা করা, ভয় মহাব্বত, যেগুলো আল্লাহর, যেটা আল্লাহরই অধিকার, সেটা আল্লাহর জন্যই করা হতো তাওহীদ, আল্লাহ ছাড়া অন্যের জন্য করাটাই হচ্ছে শিরিক, করতে হবে আল্লাহর জন্য। আর এই ইবাদত আমল কবুল হবে দুটো শর্তে, একটি হচ্ছে আল্লাহর জন্য বাস্তবায়ন হবে, আর তার সাথে রাসূলের পদ্ধতি নিবে, সে পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন করবেন, সে আমলটি আল্লাহ কবুল করবেন। ইখলাস থাকলেই ইবাদত হবে না, যদি ইখলাস ওই ইবাদতে রাসূলের তরিকা না থাকে। অতএব শর্তের ভিত্তিতে কেউ খুব ইখলাসের সাথে আমল করে, আমল করে, কিন্তু রসুলের তরিকায় কাম হয় না, এর আমল কি কবুল হবে? হবে না, কারণ রসুল করাটাও আমাদের জন্য ফরজ। মা তাকুম রসুল ফাকুজু, রসুল যা দেন, যে ইবাদতটা দেন, যে তরিকাটা দেন, যে পদ্ধতিটা দেন, সেটা করুন। আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আশা রাখে, পরকালের আশা রাখে, তার জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ নমুনা। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন আমাদেরকে। তো রাসূলের নিয়ম তরিকায় ইবাদত না হলে, ইখলাসের সাথে হলেও, আল্লাহ সন্তুষ্টির জন্য হলেও, অর্থাৎ নামাজও যদি কেউ আদায় করে, নামাজ আল্লাহর জন্য খুশির জন্য শুরু করে, কিন্তু ওই নাচটা রাসূলের নয়, তাহলে রোজাও যদি রাখে কষ্ট করে আল্লাহ সন্তুষ্টির জন্য, ওই খাস দিনের রোজাটা রাসূলের নয়, তাহলে রোজাটা কবুল হবে না। খাস করে কোন দিনে বিশেষ তেলাওয়াত, খাস বিশেষভাবে কবর জিয়ারত, খাস করে কোন ধুমধাম পালন করা, উৎসব পালন করা, কোন দিবস পালন করা, তো এটা যদিও আল্লাহর সন্তুষ্টির জন্য মনে হবে, কিন্তু রাসূলের তরিকায় যদি না থাকে, রাসূলের নিয়মে ওটা যদি না থাকে, এভাবে আমাদেরকে বুঝতে হবে। আর এটাই হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুর সাক্ষ্যের মর্ম। লা ইলাহা ইল্লাহর সাক্ষ্য দিয়ে তো ছাড়ার কারো ইবাদত করবো না, আল্লাহর সন্তুষ্টির জন্য করবো। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেই, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাড়া আর আর কোনো পদ্ধতি না, কোনো ইবাদত করবো না, কোন তরিকা গ্রহণ করবো না। এটা তাহলে বলছিলাম যে লোক তিন প্রকার মুসলমান, দুটি শর্ত আমল কবুলের বা ইবাদত কবুলের দুটি শর্তের ভিত্তিতে। প্রথম কি বললাম, যে ইখলাসের সাথে ইবাদত করলেও তাদের মধ্যে রাসূলের পদ্ধতি না, এর ইবাদত কবুল হবে না, এই জন্য যে রাসূলের পদ্ধতিতে। দ্বিতীয় কথা, যে এর উল্টা, এর বিপরীত, যে রাসূলের পদ্ধতিতে ইবাদত করলেও তার মধ্যে আসলে ইখলাস নাই, সে স্বার্থপর, নিজ স্বার্থে বা অন্য কোন স্বার্থে ইবাদত করছে, কবুল হবে না। তৃতীয় প্রকার, ইখলাসও নাই, রাসূলের তরিকাও নাই, কবুল হবে না। তো চতুর্থ প্রকার লোকেরই কবুল হবে ইবাদত, যে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করবে, তার সাথে সাথে ওই আমলটা রাসূলের তরিকায় করবে, আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে। এটা একটা মাপকাঠি, মূলনীতি আমাদেরকে গণ্য করতে হবে, এবং এই মূলনীতি মাপকাঠির ভিত্তিতে আমাদেরকে ইবাদত করে যেতে হবে। তাহলে নামাজও এরকম ভাবে, যে নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন, নামাজ আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। রোজার মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে রেখে গেছেন, ওই রোজার মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ, নতুন নামাজ নতুন রোজা রাখলেও, মধ্যে আল্লাহর সন্তুষ্টি ইচ্ছা থাকলেও, ইখলাস থাকলেও, সেটা কবুল হবে না, এই জন্যই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই নামাজ আমাদের মাঝে রেখে যান নাই, ওই রোজা আমাদের মাঝে রেখে যান নাই, ওই নিয়ম পদ্ধতি রেখে যান নাই, খাস ভাবে নির্ধারণ করে দেন নাই, যেগুলো খাস নির্ধারণ করেছেন, খাস নামাজ, খাস রোজা, খাস দিনে, খাস সময়ে, খাস উদ্দেশ্যে, তখন ওটা খাস ভাবে নির্ধারিত ভাবে আমরা করতে পারবো, অসুবিধা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি নির্ধারণ না করে যে থাকেন, না করে থাকেন, তাহলে আমাদের নিয়ত যত ভালো থাকে কেন, সেটা গণ্য হবে না ইবাদত বলে, সেটা প্রত্যাখ্যাত হবে। তো এটাকে মুসলমান আমিল আমল আল্লাহ, যে এমন আমল করবে যেটা আমাদের আমলের অন্তর্ভুক্ত না, সেটা গ্রহণযোগ্য নয়। অতএব আমল করেও আমল রাসূলের আমল না থাকবে, সেটা দিলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে একেবারে স্পষ্ট ভাবে, অবশ্যই আমাদের আমলের মধ্যে আমল যেমন নামাজ, রোজা, তো এই শ্রেষ্ঠ আমলটা আবার নিকৃষ্ট আমলে পরিণত হবে কখন, যখন এটা এই রোজাটা নবীর বলে বিবেচিত না হবে, থাকে ওই নামাজ ওই রোজা। শাবান মাস সারা মাসে রাসূলুল্লাহ সাল্লাম বেশিরভাগ রোজা রাখতেন, রমজানের পরে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এই সুন্নত পালন না করে এটা আম সুন্নত রাসূলুল্লাহ সাল্লাম রোজা রাখাটা শাবান মাসে, আর রাতের না বেছে নিন রোজার দ্বারা এবং নামাজের দ্বারা এটা নির্ধারিত করে নিলাম আমরা নিজেরা। রাসূলুল্লাহ সাল্লাম এইভাবে কোন আমল মধ্যে শাবানে নির্ধারণ করেন নাই, তাইলে এটা নিকৃষ্ট ইবাদত হবে, নিকৃষ্ট আমল হবে, নিকৃষ্ট আমল নিকৃষ্ট হয়ে যাবে, যদিও সেখানে নিয়ত ভালো থাক না কেন, যেহেতু রসুলের তরিকায় নাই সেই জন্য নিকৃষ্ট হবে। তার বয়ানেই আমরা বুঝতে পারি যে খায়ের আল হাদিমের তরিকা আমল চালু করা আমল, তাহলে যে নামাজটা রসুলের জমানায় ছিল না, যে রোজাটা রসুলের জমানায় ছিল না, যে বদরটা রসুলের ওটা চালু দেই নিয়ত ভালো থাকলেও সেটা নিকৃষ্ট নামাজ হবে, নিকৃষ্ট রোজা হবে, নাউজুবিল অর্জন করতে হবে আমাদেরকে। এমন আমল করবে যেটা আমাদের শরীয়তে গ্রহণযোগ্য নয়, হতে পারে রোজা প্রত্যাখ্যাত হতে পারে, যে রোজাটা এই দিনের অন্তর্ভুক্ত নয়। অতএব নামে পুরো নাম আবিষ্কার এটার নামে থাকে কি ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সবচেয়ে বেশি রাখতেন, তিনি বলেছেন যে কি আপনি মনা করা হয়, তো আমি পছন্দ করি আমি এই রোজা থাকি। তাহলে রোজা দেখে তিনি পালন করেছেন। আর আয়েশা শাবান মাসের মধ্যে বর্ণনা আছে যে তিনি পুরাটাই যেন রোজা রেখে ফেলবেন, এটার অর্থ হচ্ছে বেশিরভাগই তিনি রোজা রাখতেন। তাহলে আমরা সারাংশী আজকের আলোচনার যে মূল কথা হলো শাবান করণীয় কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, আমরা সাক্ষ্য দিই মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমি মুহাম্মদের তরিকা গ্রহণ করব না, সেটা হলে তো চলবে না। সাল্লাম কি করেছেন, শাবান মাসে রোজা রেখে ফেলেছেন, সুন্নত করতে পারি যতদূর পারি বেশি রোজা রাখতে পারি, এছাড়া তিনি নির্ধারিত ভাবে শবে বরাত উপলক্ষে ওই রাত জাগেননি এবং ওই দিনে রোজা রাখেন নাই, যেটা সাধারণত প্রচলিত আছে কবর জিয়ারত এগুলো আছে, কিন্তু তিনি খাসভাবে এটা করেছেন এই মর্মে কোনো সহিহ নেই, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই যে তিনি খাস করে ওই রাত্রিকে ওই রাত্রি পালন করেছেন কোনোভাবে। যেগুলো বয়ান করা শোনা যাবে যায় যাবে সেগুলা জাল এবং জৈব হাদিসের ভিত্তিতে বলা হবে। আর জাল জৈব হাদিসের দ্বারা কোন কোন আকিদা এবং এবাদত সাব্যস্ত হয় না। সেদিকে আমরা ভক্ষেপ না করে যা সেই সূত্রে প্রমাণিত সেটা আমরা করি, সেটা হচ্ছে কি রোজা রাখি করে এই মাসে। আর এছাড়া যত কিছু শোনা যায় দেখা যায় আমরা বর্জন এগুলোর দিকে আমরা ভ্রক্ষেপ করব না। আসেন তাহলে শাবান মাসে আমরা বেশি করে রোজা, আর এটাই তো কোরআন হাদিস বহির্ভূত এ মর্মে কোনো নাম নাই বরাত বলে কোন কথা হাদিসে কোরআনে নাই। শাবান মধ্যে শাবান মধ্য শাবানের যদিও হাদিসই আছে, কোন হাদিস যদিও গ্রহণযোগ্যতা পেয়েছে, কোন কোন মহাদেশ নিকেরামকে সাব্য করেছেন, তো ওই রাতের ফজিলত থাকলেও আম ফজিলত সহিষ্ণুতে আসে নাই। নামাজ ফজিলত, রোজার ফজিলত, কবর জিয়ারতের ফজিলত সহিষ্ণুতে আসে নাই। যা কিছু শোনা যায় সবকিছু ওই তো বলা হলো জাল এবং জৈব সূত্র, যার উপর আস্থা রাখা যায় না, নির্ভর করা যায় না। আমাদের ইমান আমলকে যদি হেফাজত করতে চায়, আমাদের আমল যদি কবুলের আশা করতে চায়, এবার কবুলের যদি আশা করতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটাও জরুরি, তরিকাটাও জরুরি। আর রাসূলের তরিকা কি? শাবান মাসে বেশিরভাগ রোজা রাখা, এছাড়া খাসভাবে তিনি ওই তারিখে যে রোজা রেখেছেন মধ্য শাবানে, যেটা শবে বরাতের আগের পরের দিন যেটাই বলি, যেটা বলা হয় সেটা ছিল না, আম ছিল তার শাবান মাসের রোজা, খাস ছিল না। তো সেটাই আমরা লক্ষ্য করব। আর সবা এটাকে বলা হয় যে এটা ভাগ্য রজনী, এটা হচ্ছে তারপরে কোরআন নাজিলের রাত, এগুলো সব সবে কদর আসে। লাইলাতুল কদরকে এখানে নিয়ে আসা হয়েছে, এটা সব লাইলাতুল কদরের ফজিলত। লাইলাতুল কদরের ফজিলতকে এখানে, লাইলাতুল কদরের দলিলগুলাকে কোরআন থেকে যেসব দলিল বর্ণনা করা হয় কোরআন থেকে, সেটা লাইলাতুল কদর, আর সেটা রমজান মাসে, শাবান মাসে নয়। হাদিস থেকে যা বলা সেই সূত্রে তাও সেটা লাইলাতুল কদর মূলক, ওটা আসলে রতখানি অসের থেকে আমরা সতর্ক হব, সচেতন। আল্লাহ আমাদেরকে এখানে বুঝে দান করেন যে আসলে এই শেবরাত উপলক্ষে কোন নির্ধারিত আমল নেই, শাবান মাসে আম ভাবে রোজা রাখব, দেখে আমরা রাসূলের সুন্নত পালন করব, সুন্নত কায়েম করব। আর ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল থেকে সতর্ক করেছেন সেই আমল থেকে সতর্ক করবো। আচ্ছা, খাস ভাবে যেটা নির্ধারণ করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবাদত আমল, যেমন নামাজ রোজা, আমরা রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন উত্তম আমলের। আল্লাহ আমাদের উত্তরগুলো কবুল করে নেন, আল্লাহ আমাদের সুদান করেন, আল্লাহ আমাদের বিপদ বন্ধুত্ব করেন, সমস্ত মনুষ্যদেরকে হেফাজত করেন। আকুল কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইয়্যিনা সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, শুকরান জাযাকুমুল্লাহ খায়রান, এত সুন্দরভাবে বক্তব্য দেওয়ার জন্য, আমরা সেগুলি মেনে চলব ইনশাআল্লাহ। স্যার, একটি কোশ্চেন হচ্ছে, স্যার আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? আপনি কি শুনছেন? জি, আমার কোশ্চেন হচ্ছে যে স্বপ্নে আল্লাহকে দেখার ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, বা সঠিক আকীদা কি কি হবে আমাদের, এই বিষয়ে একটু জানতে চাইছিলাম। শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। স্যার,
আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই প্রশ্ন আপনি করেছেন যে আল্লাহকে দেখার ব্যাপারে, তো এটা আসলে শান্তিমূলক বিষয়, এটাকে পুঁজি করে অনেক সংবাদরা অনেক ফায়দা লুটতে চায়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম নয়। কেউ যদি দাবি করে যে আল্লাহকে সে তার আকৃতিতে দেখেছে, কারণ আল্লাহর আকৃতি কেউ জানে না, আল্লাহ কেমন কেউ জানে না, রাসূল সাল্লামও বলতে পারেন। যদি কোন শেকেল সুরাতে দেখে যে আল্লাহকে সে দেখেছে এই আকৃতিতে, এটা অসম্ভব বিষয়। আর আল্লাহর নূর অনুভব করেছে সেটা ওর মধ্যে আবার নির্ভর করবে, শয়তানের অস্ত্র হতে পারে। আর সত্যি যদি সে মানুষ হয়, নূর যেমন নূরের ঝলক, মুসা আলাইহিস সালাম নূরের ঝলক দেখেছেন, নূর অনুভব করেছেন স্বপ্নে, এটা হলেও হতে পারে, এটা হতে পারে। কিন্তু প্রথম যেটা, কেউ যদি বলে যে এরকম আকৃতি আমি দেখেছি, এটা হবে না। দুনিয়াবী মূল কথা, দুনিয়াবী চক্ষুতে আল্লাহকে দেখা সম্ভব নয়, সেটা স্বপ্নে হোক আর বাস্তবে হোক। আর আল্লাহর নিজস্ব কোন আকৃতি কেউ জানে না, নবীও বর্ণনা করেন নাই, নবীও দেখেন নাই, দেখে বর্ণনা করেন নাই যে আমি এই তার আকৃতি, এটা বর্ণনা করেন নাই। কেউ যদি এরকম দাবি করে সেটা ভ্রান্ত হবে। নূরের বিষয়টা যদি নূর ঝলক এগুলা দেখে থাকে, তার ইমান ইমান আকিদার উপরে নির্ভর করবে, বিশ্বস্ততার উপরে, আমানতদারের উপরে নির্ভর করবে। আল্লাহ লিখেছেন যে স্বপ্নে কেউ, এটাও অসম্ভবের বিষয়ের অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ আল্লাহ তাদের সাথে কথা বলেন, বলেছেন নবীদের সাথে, মুসা আলা কালিমুল্লাহ, এই জন্য লকব। তাহলে লকবের কোন মূল্য থাকলো না, এই উপাধির কোন মূল্য থাকলো না। অতএব এটাও আমরা এড়িয়ে যাব এইসব বিষয়। আসলে ব্যাপার হয়েছে, শয়তান মানুষকে ধোকায় ফেলে, প্রতারণা দেয়, অস্বস্তি দেয়, সে নিজে আল্লাহ দাবি করে, কখনো কখনো নবী দাবি করে, কখনো অমুক দাবি করে, ও দাবি করে, দিয়ে মানুষকে ধোকায় ফেলে, প্রতারণা দেয়। তো আল্লাহ বলে সে নিজেই হয়তো দাবি করে বলে আমি আল্লাহ, আমাকে এই বলছে বলছে, যেমন মিথ্যা স্বপ্ন কথা প্রচার আছে আহমদ শেখ আহমদ ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে। তো ওগুলোর প্রতি আমরা বিশ্বাস করবো না। আল্লাহ আলম।